রমজানুল মুবারকের স্মৃতিচারণ। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের সম্মান ও মর্যাদার কথা কি আর বলবো, যার আগমনে মুসলমানদের অন্তর আনন্দে উদ্দীপিত হয়ে ওঠে, যার বদৌলতে জীবন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ তাআলার কাছে দোয়া যেন বারবার এই মুবারক রহমত ও বরকতপূর্ণ মাস আমাদের নসিব হয়। মাদিনী চ্যানেল বাংলা মাহে রমজানের মহিমান্বিত স্মৃতিচারণকে উজ্জীবিত করার জন্যে 1441 হিজরির মাহে রমজানে বিশেষ ট্রান্সমিশন আপনাদের জন্য নিয়ে আসছে জ্ঞান ও প্রজ্ঞা নেকির উৎসাহ প্রদানে পরিপূর্ণ অনুষ্ঠান রমজানুল মুবারকের স্মৃতিচারণ। আসুন রমজানুল মুবারকের সে স্মৃতিগুলোকে উজ্জীবিত করি। রমজানুল মুবারকের বরকতময় রাত্রিতে সাহারির সময় সরাসরি সম্প্রচারিত করা হয়েছিল অনুষ্ঠান ফয়জানে সাহারি। চলুন সেই অনুষ্ঠানের কিছু দৃশ্য দেখে আসি।
আজকের বিষয় হচ্ছে আমাদের মসজিদ, নোশেনবার্গে তো যাব, আজকের বিষয় সম্পর্কে আলোকপাত শোনার জন্য।
মসজিদ বলা হয় পৃথিবীর যদি সর্বপ্রেক্ষা উত্তম ও নিরাপদ কোনো স্থান, সেটা হচ্ছে মসজিদ,
আল্লাহর পবিত্র
ঘর, যেটাকে আমরা বলে থাকি আল্লাহ তাআলার ঘর। তো মসজিদকে আবাদ করা, মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এই কাজটা আল্লাহ তাআলার দরবারে খুবই পছন্দনীয় কাজ।
জি,
তো মসজিদের আবাদ, মসজিদ নির্মাণ, এটা নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নতে মুবারকা। তো মসজিদকে আবাদ, মসজিদ তৈরি করলেই তো হবে না, শুধু নামাজ
পড়া, আবাদ
করা,
পরিষ্কার
পরিচ্ছন্ন রাখা, এ বিষয়ে যেটা হচ্ছে যে মসজিদকে আবাদ রাখার যে বিষয়গুলো, একে তো হচ্ছে ইবাদত করা প্রথমত, এরপর হচ্ছে কোরআনে পাকের তেলাওয়াত করা মসজিদের মধ্যে, এরপর হচ্ছে আখেরাতের ফিকির করা মসজিদের মধ্যে বসে আখেরাতের চিন্তা করা, এরপর ইলমে দিন শিখা, ইলমে দিন শিখানো, সুন্নত শিখা, সুন্নত শিখানো, এই সকল কিছু হচ্ছে মসজিদের মধ্যে মসজিদের আবাদের কাজ। আর আল্লাহ পাক স্বয়ং তার নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে তাগিদ দিয়েছেন। আল্লাহ পাক সূরা বাকারার 125 নম্বর আয়াতের সাত ফরমান, যার অনুবাদ কাঞ্জুল ইমান থেকে, এবং আমি ইব্রাহিম ও ইসমাইলকে তাগিদ দিয়েছিলাম আমার ঘরকে খুব পবিত্র করো, তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য। তো হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নঈম রহমতুল্লাহ তাআলাই এই আয়াতের যে সারমর্ম টিকা বলেন, যে এই আয়াতের মাধ্যমে জানা যায় যে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এটা খুব জরুরি। আল্লাহ পাক খোদ তার নবী আম্বিয়া আলাইহিসসালামকে তাগিদ দিয়েছেন। আর এটার বিপরীতে আমরা চিন্তা করব কি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, তাহলে অল্টারনেটিভ যেটা, বিপরীত যেটা, যে মসজিদের মধ্যে ময়লা দুর্গন্ধযুক্ত বিষয় আমরা নিতে পারবো না।
আচ্ছা,
যেহেতু আল্লাহ পাকের খোদ তাগিদ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার, আচ্ছা এটার জন্য কি করতে হবে, আমাদেরকে ময়লা দুর্গন্ধযুক্ত বিষয়গুলো নেওয়া যাবে না। এটা কে বলতেছে, মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহ হাদিসের আয়াতের টিকা বলতেছেন।
জি,
তো এরপর বলতেছেন আরেকটা বিষয়, সেটা হচ্ছে রুকু ও সিজদাকারী। এটা থেকে এটাও জানা যায় পূর্বেকার উম্মতরাও রুকু ও সিজদা আদায় করেছেন।
জি,
তো আলহামদুলিল্লাহ আমাদেরও সৌভাগ্যবান, মুমিনের জন্য বড় সৌভাগ্যের বিষয় যে মুমিনও রুকু সিজদা আদায় করে, মুমিনের মেরাজ হচ্ছে নামাজ।
আপনারা দেখেছেন রমজানুল মুবারকের প্রতিটি সময় রহমত ও বরকতময় এবং ফজিলত দ্বারা সম্বলিত সরাসরি অনুষ্ঠান রহমতপূর্ণ রমজান। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
দর্শকও আমাদের সাথে রয়েছেন, আজকের বিষয় সম্পর্কে আরো একটু মানে
সর্বশেষ বুখারী শরীফে একটি হাদিস মুবারকা, সাহাবি রসুল হযরতে আনসারী সাহাবি আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার অতুলনীয় আত্মত্যাগের যে বিষয়টা বুখারী শরীফের মধ্যে এসেছে, এভাবে ওনার যে মদিনায় মনোয়ারাতে মসজিদে নববী শরীফের পাশে যে খেজুরের বাগান ছিল, অনেকগুলো বাগান ছিল, এর মধ্যে সবচাইতে যে প্রিয় বাগান ছিল, যেটার খেজুর সবচাইতে উন্নত মানের ছিল, তার নাম ছিল বাইরুহা।
বাইরুহা, জি।
যখন কোরআনুল করিমের এই আয়াতে মোবারকা নাজিল হয়ে গেল চতুর্থ পারার একবার প্রথম আয়াত, যে তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবে না যতক্ষণ না নিজের প্রিয় পছন্দনীয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় না করবে। দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলার থেকে কল্যাণ অর্জন করার জন্য শর্ত লাগিয়ে দেওয়া হয়েছে, নিজের একবারে পছন্দনীয় জিনিসটা আল্লাহর রাস্তায় দিতে হবে, যদিও আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না বর্তমান সময়ে। এই আয়াতে মোবারকা নাজিল হওয়ার সাথে সাথে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াত নাজিল করেছে আমি এর উপর আমল করতে চাচ্ছি। দেখেন সাহাবায়ে কিরামের আমার সম্পদের মধ্যে সবচাইতে প্রিয় হলো বাইরুহা,
বাগানটা,
ওই বাগানটা। একবার মসজিদে নববী শরীফের সামনে ছিল, এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার সেই বাগানে প্রবেশ করেছেন, ওই গাছের খেজুর আহার করেছেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
বলেন ইয়া রাসূলুল্লাহ সবচাইতে পছন্দনীয় হলো যে বাগানটা বাইরুহা, এটা আমি আল্লাহ এবং তার রসুলের জন্য আমি কি করলাম এটাকে
দান
করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি গ্রহণ করুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তোমার কথা শুনলাম, আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, তুমি এই বাইরহুয়া বাগানটা তোমার আত্মীয় স্বজনের জন্য তুমি কি করো, তাদেরকে ওয়াক করে দাও। তখন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, এটা আত্মীয় স্বজনদেরকে দিয়ে
দিলেন
সম্পূর্ণ বাগান। এরপরে আরেকটি হাদিসে পাকের মধ্যে আসছে যে মদিনা মুনাওয়ারাতে একটা পরিবারকে কেউ একটা আপনার বকরির মাথা তোফা হিসাবে দিলেন।
আচ্ছা,
যখন তোফা হিসাবে দিলেন তখন তারা ওই বকরির মাথাকে অন্য ঘরে পাঠিয়ে দিলেন, বললেন যে আমার যে পাশের যে ঘরটা আমার চাইতে তাদের প্রয়োজন আরো বেশি। আচ্ছা, ওই ঘর লোক বলল আপনি আমাদেরকে না দিয়ে পাশের ঘরে নিয়ে যান, তাদের প্রয়োজন আমাদের চাইতে আরো বেশি, কিন্তু পাশাপাশি ঘর থেকে একে অপর খবরটা জানে,
জানে।
যদিও আজকে আমরা এই কারো খবর নিতে রাজি না,
কিন্তু এদিকে যদি যাই না তো আরো দেড় ঘন্টা লাগে,
বিশাল আলোচনা,
একই 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 ফ্লোরে থাকে,
কেউ কারো খবর
দরজা থেকে অপরের দরজা হয়তো বা দুই কদমও জায়গা না, তারপরও মাসের পর মাস চলে যায়, জানি না ওই বাসার মানুষগুলো কেমন।
এখন তো খবর নিলে মনে করে যে আরো উল্টা বিপদ আসবে, আল্লাহ জানে কত কি রোগ বিমারি আছে, কথা বলছেন
আল্লাহ কিনা অভাবের কথা আমাকে
শোনা যায়। যাই হোক, তো এখন এভাবে তিন চারটা পরিবারের মধ্যে সেই বকরির মাথা, ছাগলের মাথা চলে গেল, যে যিনি এটা তোফা নিয়ে আসলেন উপহার হিসাবে তিনাকে আবার প্রথম নাম্বার করে যেতে হলো।
তারপর সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠান সম্প্রচারিত করা হয়েছিল, যাতে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্বভাব বর্ণনা করা হয়েছিল। আসুন তার কিছু দৃশ্য দেখে আসি।
ছোট বাচ্চা, এটা আল্লাহ তাআলার রহমত। যেমন একটা রিওয়ায়েত এরকম রয়েছে, মানুষ যখন গুনাহ করে, নামাজ কাজা করে,
জি,
তখন আল্লাহ তাআলা তাদের উপর অসন্তুষ্ট হয়,
জি।
তো আমার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যদি বৃদ্ধ মানুষ এবং ছোট ছোট বাচ্চারা না থাকতো তাহলে আমি তাদেরকে আজাব দিয়ে ধ্বংস করে দিতাম। তাহলে বোঝা যাচ্ছে বৃদ্ধ মানুষ এবং ছোট বাচ্চা, আমাদের আজকের বিষয়বস্তু ছোট বাচ্চাদের স্নেহ করা, ছোট বাচ্চা আমার আর আপনার ঘরে থাকা মানে আজাব থেকে বাঁচার একটা মাধ্যম,
আল্লাহ তাআলা রহমত
রহমত। এবং এটা আপনাকে অনেকগুলো বিষয় থেকে আপনাকে বাঁচিয়ে নেবে। যে ঘরের মধ্যে ছোট বাচ্চা নেই, ওদের মধ্যে সৌন্দর্য নেই, ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি না করলে, একটু খেলাধুলা না করলে আসলে সুন্দর কম লাগে। এই জন্য দেখবেন আমির আহলে সুন্নাহ দাওয়াত বরকাত তোমরা আলিয়ার আশেপাশে সবসময়
ছোট বাচ্চারা
থাকে, এটা মহব্বত করেন। তো সারাক্ষণ আসলে দেখেন আমাদের ছেলে মেয়েদেরকে, অনেক মা বাবা এরকম রয়েছে, বিশেষ করে মারা অনেক সময় অবহেলা করে, অনেক সময় ছেলেদের একটু দুষ্টামি বেশি দেখলে, ছোট ছোট ছেলে মেয়েদের দুষ্টামি দেখলে তাদেরকে তাদেরকে মারে। তো এই মার দেওয়া, মারধর করা, ধমক দেওয়া, এটা আসলে একটু চিন্তা করা দরকার। আপনি যে নিয়ামত পেয়েছেন শাহরুখ ভাই, ওটা এমনও অনেক মা বাবা রয়েছে, নতুন দম্পতি রয়েছে যারা ছেলে সন্তান মেয়ে সন্তান খুঁজতেছে কিন্তু তারা পাচ্ছে না, 10 বছর 20 বছর হয়ে গিয়েছে, তাদের দিকে একটু চিন্তা করা দরকার। তারা তো দুষ্টামি করার জন্য, ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করার জন্য, এই জিনিস নিয়ে খেলাধুলা করার জন্য ওরা বাচ্চা খুঁজতেছে, ওরা পাচ্ছে না। আপনাকে আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন, সেই দয়ার বিষয়টাকে আপনি অবহেলায় করার কোনো সুযোগ নেই, আপনার বরং শুকরিয়া করা দরকার যে ছেলে মেয়েরা এরকম করতেছে, এটা আমার জন্য সৌভাগ্য, আমার ঘর আবাদ হচ্ছে, আমার ঘর আবাদ করতেছে, এটা একটা সৌন্দর্য, ঘরের সৌন্দর্য। এক ব্যক্তিকে এক বুজুর্গ রহমতুল্লাহি তাআলাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হুজুর আমার ছেলেরা তো বেশি দুষ্টামি করে, ছোট ছোট বাচ্চারা বেশি দুষ্টামি করে, ঘরের মধ্যে থাকাটা কঠিন, কি করা যায়, আপনি একটু কোনো দোয়া করেন বা কোনো আমাকে মেসেজ দেন। তখন ওই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা বলেন, আসলে কি বলবো, ছোট বাচ্চারা ঘরের মধ্যে দুষ্টামি করা, খেলাধুলা করা, এটাই হচ্ছে তাদের জন্য সৌন্দর্য, তাদেরকে এই জিনিসটাই ভালো লাগে। দেখেন কোনো ছেলে যদি একদম দাঁড়ায় থাকে, কোনো কথা না বলে, একদম যেখানে বসে, ওই ছেলেদেরকে তেমন ওইরকম স্নেহ লাগে না বা একটু মহব্বত এরকম লাগে না, কিন্তু একটু যারা একটু দৌড়াদৌড়ি করে আপনার সাথে কথা বলবে, আপনার কাছে আসবে, ওদিক দূরে ওদিকে যাবে, তাদেরকে
দুষ্টামি করে,
এটা ওদেরটা
অনেক মজা লাগে, আনন্দ
আনন্দ উপভোগ হয়। দেখেন ছেলে যদি একদম বসে থাকে তাহলে মা বাবারও সেরকম কিন্তু আনন্দ উপভোগ হয় না।
অপরের সাথে শিষ্টাচার ও সদাচরণের ফজিলত সম্পর্কে বিভিন্ন ঘটনাবলী সম্বলিত অনুষ্ঠান দয়া করুন দয়া করা হবে, চলুন তারও কিছু দৃশ্য দেখে আসি।
কমবেশ বিষয়টি হচ্ছে ঋণ, কর্জ নেওয়া। তো একজন কর্জ নেওয়ার যে ব্যক্তি, কর্জ গ্রহীতা, ঋণ গ্রহীতা যে ব্যক্তি রয়েছে, তো ঋণ গ্রহীতাকে যদি দয়া করি আমরা, তো এই দয়া করা, অবকাশ দেওয়া, এই বিষয়ে কোরআন হাদিসের আলোকে আপনি আমাদেরকে কিছু বলেন।
আজকের অনুষ্ঠানে আমাদের যেহেতু অনুষ্ঠান হচ্ছে দয়া,
জি,
আর আজকে ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে দয়া যারা ঋণ গ্রহীতা, আমাদের সমাজের মধ্যে স্বাভাবিকভাবে যারা অক্ষম অভাবী তারাই বেশিরভাগ ঋণ নিয়ে থাকেন,
জি,
আর ইসলামী স্বাভাবিকভাবে ঋণ ছাড়াও অভাবী অসহায় যারা তাদের ব্যাপারে দয়ার ব্যাপারে অসংখ্য রাওয়ায়েত হাদিসে মোবারকা রয়েছে। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি নিকৃষ্ট কাজ যেটা হচ্ছে সুদ,
জি,
এই কাজকে বন্ধ করার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের উত্তম একটা কাজ প্রথা আমাদেরকে উপহার দিয়েছেন, চালু করেছেন, সেটা হচ্ছে ঋণ বা কর্জ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে যাতে করে সুদ মুক্ত হয় এই কাজটা চালু করলেন, যেটাকে আমরা সকলেই জানি, ছোট বড় সকলেই কিন্তু অবগত, কর্জ দেওয়া নেওয়া উভয়টা কিন্তু সুন্নাত।
আচ্ছা, মাশাআল্লাহ,
একদিকে সুদ হারাম, আর এই কাজটাকে বন্ধ করার জন্য যে কাজটা আমাদেরকে উপহার দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাত। আর স্বাভাবিকভাবে একজন মানুষ জানে যে সুন্নতের মাধ্যমে একজন মানুষ সে মুক্তি পায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সুদ মুক্ত জাকাত যুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা, সুদ মুক্ত জাকাত যুক্ত,
মাশাআল্লাহ,
এটা কত সুন্দর একটা চমৎকার একটা জিনিস
কথা,
যে সুদ মুক্ত জাকাত যুক্ত।
প্রতিদিন বিকাল হতো ছোটদের শিক্ষণীয় আসর, তন্মধ্যে ছোটদের জন্য উপকারী তথ্য ও শিক্ষণীয় বিষয়, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
তাই অবশ্যই আমাদের উচিত যখন হাঁচি আমাদের আসে বা আমাদের যখন কাশি আসে, হাঁচি বা কাশি যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা দূরে নিতে পারেন, তখন আমরা যেন নিজেদের এভাবে আমাদের হাত বা বিভিন্ন কিছু যেন আমরা অবশ্যই ব্যবহার করি, কেননা এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানি সেটা কি, যখন আমাদের হাঁচি আসে তখন আমরা কী বলবো, আলহামদুলিল্লাহ বলবো। জি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা, যখন আমাদের হাঁচি আসে তখন আমাদের কী বলা উচিত, আলহামদুলিল্লাহ। এবং আমরা যখন কাউকে হাঁচি দেওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ এটা বলতে শুনি, তখন আমরা কী বলবো, ইয়ারহামুকাল্লাহ, আমরা কী বলবো, ইয়ারহামুকাল্লাহ। কেননা কেউ যখন হাঁচি দেওয়ার পর সে যখন আলহামদুলিল্লাহ বলে, এটা যদি আমরা শুনতে পাই তখন আমাদের উপর ওয়াজিব যে এই ইয়ারহামুকাল্লাহ এটা বলা, যেন সেটা শুনতে পায়। এটা যদি আমরা না বলি তাহলে আমরা অবশ্যই যারা হয়তো বা বালেক হয়ে গিয়েছে, যারা যাদের এখন বিভিন্ন কিছু আমরা বুঝে আসে, তো বালেক হওয়ার পরে এইরকম বিষয়গুলো তারা যদি আমল না করে যে ইয়ারহামুকাল্লাহ যদি না বলে তাহলে তারা গুনাহগার হবে, কারণ এটা বলা কি রয়েছে, ওয়াজিব রয়েছে। তো প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তাহলে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার সেগমেন্টের মধ্যে জানলামটা কি, যে হাঁচি এবং কাশি যখন আসে তখন আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ এটা বলা উচিত, এবং কারো দিকে শুনে এটা ইয়ারহামুকাল্লাহ এটা বলা উচিত, এবং আমরা যেন আমাদের এই হাঁচি বা কাশির দ্বারা যেন অন্য কারো মনে কষ্ট যেন না পাই। মনে কষ্ট কি, আমরা হাঁচি আসলো বা কাশি আমি সরাসরি এটা কি আমি এটাকে কোনো একটু নিচে মাথা নিচে করে বা আমি হাঁচিটা দিলাম না, এটা থেকে অন্য কারো গায়ে এর ময়লাগুলা বা পড়লো, যেটার দ্বারা অনেক মানুষের কষ্ট হয়ে থাকে। এবং মানুষ এরকম যারা করে যে মুখে হাত দেয় না বা কোনো কিছু ব্যবহার করে না, তখন মানুষের ব্যাপার মানুষ থেকেও এই ব্যক্তির প্রতি খারাপ ধারণাও আসতে পারে। তো আমরা কেন বা মানুষের অন্তরের খারাপ ধারণার যে কারণ হয়ে পড়বো, তাই আমাদের প্রিয় ছোট বন্ধুর অবশ্যই উচিত হাঁচি কাশির সময় আমরা কী করি, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি এবং আলহামদুলিল্লাহ এটা পাঠ করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদেরও নেকি হাসিল হবে।
অতঃপর আপনারা দেখেছেন আল্লাহ তাআলার হামদ ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের আলোকে নিজ মস্তিষ্ক আলোকিত করার মতো সরাসরি অনুষ্ঠান কিছুক্ষণ হামদু নাতের আসরে, আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আসুন দর্শকবৃন্দ, আমরা শুরুতে কালাম শ্রবণ করব। ফয়েজ ভাই আমাদের সাথেই আছেন।
ख्वाहिशमंद होते हैं, उनको ये अच्छा लगता है कि हर बंदा मेरी जो है वो तारीफ ही करता रहे। तो इस पर क्या पॉइंट ऑफ व्यू है आपका? अच्छा भी लगता है, ऐसी बात है जो बोले आप बहुत अच्छे हैं, बड़ी अच्छी गुफ्तगु करने हैं, क्या आपका अंदाज है, क्या आपकी सोच है, क्या आपकी फिक्र है, वाह वाह सुभान अल्लाह। और इस तरह के लोग एक बात भी कहते हैं, मैं चाहूंगा आप इस पर भी जरूर कमेंट कीजिएगा कि हमारे पास जो बंदा बैठता है हम उसको आसमान में परवाज करा देते हैं और फिर वो आसमान में उड़ता रहता है और जब उठ के जाता है तब वो कहाँ होता है ये हमें इल्म नहीं है। क्या कहेंगे आप?
तारीफ बुनियादी तौर पर हर एक को अच्छी लगती है
जी,
मैं आपकी करूंगा तो आपको भी अच्छी लगेगी।
ऐसी बात
ऐसा नहीं हो सकता कि आप की कोई तारीफ करो और आपको उसके ऊपर गुस्सा आ जाए या आप नफरत करे उससे, बुरा लगे। तारीफ कोई करता है और वो अच्छी लगती है और वो पसंद करता है उसको, तो ये एक अलग टॉपिक है। जबकि वो खूबी उसमें हो, अगर वो खूबी उसमें नहीं है
जी,
और वो अपनी उस खूबी की तारीफ चाहता है कि जो उसमें नहीं है, तो इसके लिए अजाब अलीम की वईद है, ये हराम कतई है। अपने ना किए पर जो तारीफ चाहते हैं उनके लिए कुरान करीम में इसकी मजम्मत आई है।
रिसाला कुशैरिया में इमाम अबुल कासिम कुशैरी रहिमहुल्लाह ने बयान फरमाया, आप फरमाते हैं कि आदमी वो जाहिर करे जो उसने नहीं किया तो ऐसा बंदा अल्लाह ताला की नजरे रहमत से गिर जाएगा।
कुरान करीम में इसकी मजम्मत है, आयत मौजूद है। अच्छा, अब रही बात तारीफ, देख कोई भी बच्चे की भी तारीफ करो तो बच्चे को अच्छा लगता है। यहाँ टॉपिक बनता है हुब्बे मद्दाह, एक है हुब्बे जाह शोहरत की ख्वाहिश और एक है हुब्बे मद्दाह तारीफ की ख्वाहिश, तारीफ की ख्वाहिश। तो तारीफ की ख्वाहिश जो है ना ये दुरुस्त नहीं है कि मेरी तारीफ की जाए, मैं मुझे मतलब सराहा जाए
ना, क्यों ना की जाए, आपका माल बात है। एक तो आप कह रहे हैं तारीफ अच्छी भी लगती है, ऊपर से आप कह रहे हैं इसकी ख्वाहिश ना की जाए,
तो हर अच्छी चीज की ख्वाहिश करना ये भी तो अच्छा नहीं ना होता। और हर क्योंकि इसकी शरीयत ने जहाँ पर हद बंदी और कयूदात लगाई है
नहीं,
हमें तो उसको देखना है ना। मिसाल के तौर पर आप इस बात से इसको समझे, کہ وہ نام جس میں خود ستائشی ہو یعنی اپنے تعریف ہو,
ہاں جی,
اس نام کو پسند نہیں رکھا گیا شریعت مطہرہ میں.
ایسی بات
یہ ہے,
بالکل ایسا ہی.
تو جب خود ستائشی نام یعنی اپنا ایسا نام رکھنا جس میں اپنی ہی واہ واہ ہو,
جی,
اور اپنی تعریف ہو, جب اس کو پسند نہیں کیا گیا تو کوئی میری تعریف کرے میں اس کو پسند چاہوں. دیکھیں چاہنا الگ ہے کہ میں اسے اسباب پیدا کرتا ہوں, میں اسے تراکیب کرتا ہوں کہ میری تعریف کی جائے, اور میری تعریف نہ کی جائے تو مجھے برا لگے گا. ان تمام تر چیزوں کی مذمت کی گئی ہے,
ٹھیک.
لیکن اگر کوئی آپ کی تعریف کرتا ہے, وہ تعریف بیسیکلی آپ کے نفس کو تو اچھی لگے گی. اب آپ اس تعریف میں ایسے کو اولیاء کرام کے اور ایسے بلند بالا درجے پر فائز ہیں کہ وہ تعریف آپ کی کسی بھی جگہ نقصان نہیں پہنچا سکتی, ایک الگ ہے. لیکن اللہ تعالیٰ بندوں کی زبان پر اپنے بندوں کی تعریف بھی تو جاری فرماتا ہے.
ایسی بات, ٹھیک بات.
امام غزالی علیہ رحمہ نے اس عنوان میں, کیونکہ پورا ٹاپک ہے حبے جا کا, حبے مدہ کا, یعنی امام غزالی علیہ رحمہ نے سلمان بھائی یہاں تک ہماری تربیت فرمائی ہے کہ اللہ اپنے بندوں کی تعریف اپنے بندوں کی زبان پر جاری کروا دیتا ہے, اور وہ اس بندے کی تعریف کرتے ہیں, کیونکہ وہ بندہ جب لوگوں کی تعریفیں اس کی ہوتی ہیں اور لوگ اسے قریب جاتے ہیں, تو جب اسے قریب جاتے تو وہ اپنے قریب نہیں کرتا, وہ اپنے قریب آنے والوں کو اللہ کی رحمت کے قریب کر دیتا.
سبحان اللہ.
آسن ایکن دیکھی برکتمے رجنی انوشٹھانیر کچھ درشیہ. তন্মধ্যে রমজানুল মুবারকের বরকতময় রজনীতে নামাজ ও অন্যান্য ইবাদতের ফজিলত ও গুরুত্বপূর্ণ মাসাইল বর্ণনা করা হয়েছে.
আজকে বিষয় নিয়েছি নেককার ব্যক্তির জানা যায় বিষয়ে আপনি কি তুলে ধরবেন দর্শকের উদ্দেশ্যে? কসবে আল্লাহ তাআলা কোরআন করিমের একটা আয়াতের অংশ হচ্ছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে. আর আমরা জানি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির মধ্যে সবার সেরা, সবার সেরা. সেই আশরাফুল মখলুকাত কে আল্লাহ তাআলা সম্মান দুনিয়াতে থাকা অবস্থায় করেছেন, এবং যখন ইন্তিকাল করেছেন তাদেরকে মৃত্যুর পরও সম্মান দেখিয়েছেন.
বেশক,
যেমন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে বলা হচ্ছে 18,000 মখলুকাত রয়েছে. ওই 18,000 মখলুকাত যখন মারা যায় তাহলে ওদেরকে এরকম সুন্দর কাপড় দিয়ে জানাজা পড়ানোর, দাফন করানোর কোনো ব্যবস্থা রেখে দেওয়া এটা হতে পারে না. তাকে সুন্দরভাবে কাফন দাফনের ব্যবস্থা করা, তাকে সম্মান সহকারে নববধুর মতো,
দয়া কত বড়, মুসলমান সারা জীবন আল্লাহ তাআলা নাফরমানি করুক, বাকি সারা জীবন আল্লাহ তাআলা ইবাদত করুক, সবাইকে এই কাফন দাফনের ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছে.
জি, এটা আল্লাহ তাআলা মানুষের জন্য স্পেশাল একটা গিফট. তুমি আমার প্রতিনিধি হিসেবে যখন গিয়েছো তোমাকে আমি এটা দয়া করেছি, তুমি এই দয়াটা আমার এমন অবস্থায় তোমাকে আমি দিচ্ছি যে সময় তুমি অসহায়, তোমার করার কিছুই থাকবে না. শুধু তাই না, ওলামায়ে কেরাম বলেন যে জানাজার খাটের পিছনে পিছনে যাওয়ার ক্ষেত্রে অনেক মানুষ না জেনে সামনে চলে যায়,
সামনে চলে যায়. আচ্ছা,
তো ওলামায়ে কেরাম বলছেন সবচেয়ে উত্তম কাজ হচ্ছে ওই খাটের পিছনে পিছনে যাওয়া,
পিছনে পিছনে যাওয়া.
কেননা আজকের দিনের যাকে উদ্দেশ্য করে আজকে এই অনুষ্ঠান, জানাজার অনুষ্ঠান,
জি,
তিনি সামনে থাকবেন, পিছনে তাকে আল্লাহ তাআলার দরবারে গচ্ছিত রাখার জন্য যারা যাবে তারা পিছনেই থাকবে,
পিছনেই থাকবে.
তো বলা হচ্ছে জানাজার খাটের পিছনে পিছনে যারা যাবে তারা পিছনে যারা থাকবে তারাই উত্তম ব্যক্তি.
আল্লাহ,
এবং তাদের জন্য এটা ওলামায়ে কেরাম এটা সাওয়াবের কাজ বলেছেন.
জি,
এখন দেখেন কৌশল ভাই, আমি অসহায়, আমি ইন্তেকাল করেছি, একজন মানুষ ইন্তেকাল করে তার করার কিছু থাকে না, কিন্তু আল্লাহ তাআলা তাকে ওই অসহায় অবস্থায় দয়া করেছেন. যেমন একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা উনি আল্লাহ তাআলার দরবারে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ পাক, তোমার বন্ধুরা কখন তোমার কাছ থেকে দয়া পায়?
আচ্ছা,
তখন আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা একটা রিওয়ায়েতের সারাংশ কিছুটা এরকম, যে আমার বন্দাকে যখন অন্যান্য বন্দারা একা রেখে চলে যায় কবরের মধ্যে, তখন আমি আল্লাহ তাআলা তার উপর অধিক দয়া করি.
সুবহান আল্লাহ.
তো বুঝে যাচ্ছে আমার অসহায় অবস্থায় আমাকে যে এত আল্লাহ তাআলা গিফট দিচ্ছেন, উপহার দিচ্ছেন, এত নিয়ামত রেখেছেন.
জি,
আর যদি নর্মাল বন্দাকে এরকম গিফট দেওয়া হয় তাহলে নেককার বন্দার জানাজা
প্রতিদিন রাতে সরাসরি আমির আহলে সুন্নতের জ্ঞান ও প্রজ্ঞা সম্বলিত মাদানী মুজাকারা অনুষ্ঠিত হয়। আসুন এর কিছু দৃশ্য দেখে আসি।
আল্লাহ করিম দোয়া মাঙ্গনে ওয়ালা বনায় বড়ি সুস্তি হতি হ্যায় সহি বাত হ্যায় দোয়া মাঙ্গনে মে ক্যুঁকি বহুত সওয়াব কা কাম হ্যায় না। আর দোয়া ও মুখুল ইবাদা হাদিস পাক মে রমজান শরীফ কি তশরীফ আওরি হতি থি তো প্যারে আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম কসরত সে দোয়া মাঙ্গতে থে। তো ইয়ে সুন্নত ভি হুয়া কে জ্যাদা সে জ্যাদা দোয়া বান্দা মাঙ্গে অর ফির সাহরি কে বাদ দোয়া কবুল হতি হ্যায়। কবুলিয়ত কা এক খাস ওয়াক্ত হ্যায় সাহরি কে বাদ অর ইফতার সে পেহলে ভি জর রমজান শরীফ মে তো কবুল হি কবুল হ্যায়। আম দিনো মে ভি দোয়া তো কবুল হতি হ্যায়, ইবাদত সওয়াব তো মিলতা হি ইসমে। তো হামারা ইয়ে বরসো পুরানা মামুল হ্যায় কে ইয়ে হাম ইফতার সে পেহলে ভি দোয়া মাঙ্গতে হ্যায় অর জব কুছ পানি কা ঘুঁট বগেরা পি লিয়া ইফতার কর দিয়া জবকি সূরজ ডুব গিয়া। আব দোয়া মাঙ্গনে কি কবুলিয়ত কা খাস ওয়াক্ত হো গিয়া জিসমে হাদিস পাক মে ইফতার কে বক্ত কোই দোয়া রদ নি কি জাতি বগেরা জো তরগিব হ্যায় হাদিস শরীফ মে দোয়া কি কে ইয়ে কবুল হতি হ্যায়। তো ইয়ে পানি কা ঘুঁট বগেরা পি লিয়া খজুর খা লি আব দোয়া মাঙ্গি যায় ইফতার কে ফোরন বাদ। তো ইয়ে ভি ইফতার কে বাদ মাঙ্গি ভি দোয়া, ইয়ে ভি দোয়া কা ওয়াক্ত হ্যায়। তো ইউ মতলব পেহলে মে আস্তা আস্তা মাঙ্গতা রা চন্দ সাল তো মাঙ্গতা রা ফির মুঝে নিগরানে শুরা ফরমাতে রে তুম জরা জোর সে জরা জোর দে মনে কার মে আপনি মেমনি জবান মে দোয়া করতা হুম আপনে লিয়ে খানদান কে লিয়ে জো মেরি সমজ মে আতা মে আওয়াম মে ক্যা মতলব ইয়ে জোর জোর সে করু ফির ইস সাল ইয়ে জেহন বনা কে চলো আওয়াম মে ভি দোয়া হো জায়ে তো মে আপনে লিয়ে আপনে খানদান বগেরা কে লিয়ে দোয়া করি লেতা হুম। ইয়ে মিনট কা এক আধ মিনট কা ওয়াক্ত হোতা হ্যায়। আব দুনিয়াবি অফসরো কে সামনে ভি তো হাম মুহ লটকা কর জাতে হি মুহ বনা কর তো আল্লাহ কি বারগাহ মে তো জিতনা হো সকে আজজি করেঙ্গে মুহ বনায়েঙ্গে আজা মে হর উজ্ব মে হামারে বস ও আজজি হো ইতনা হি মতলব ইসকা ফায়দা কবুলিয়ত ইনশাআল্লাহ হোগি। শরমায়ে নাহি রোয়ে রো রো কে গিড় গিড়া কর আল্লাহ কি বারগাহ মে নাহি রোয়েঙ্গে। তিন আফসরো কে বাদ রোয়েঙ্গে হর ওয়াজিরো কে বাদ রোয়েঙ্গে। আল্লাহ আপনি বারগাহ মে রোতা কর দে হামকো বারগাহ রিসালত মে হাম রোয়ে ইশকে রসুল মে রোয়ে খোফে খুদা মে রোয়ে ইয়ে রোনা বড়ে কাম কা
রমজান 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 রমজান।